قرآن 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 قرآن.
الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. মাদানি চ্যানেলের দর্শক, অনুষ্ঠান সহজ দর্শে কোরআনে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে মাজিদ এর অনুধাবন ক্ষমতা দান করুন, সেই নূর দ্বারা আমাদের অন্তরাত্মাকে আলোকিত করুন। সূরা নিসা থেকে আমাদের আলোচনা চলমান রয়েছে, আর 51 আয়াত নাম্বার থেকে আমাদের ইনশাআল্লাহ আজকের এই আলোচনা সামনে অগ্রসর হবে। শুরু থেকে শেষ সাথে থাকুন, অনেক কিছু বুঝতে শিখতে পারবেন। আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমান রহিম। আলাম তারা ইলাল লাযিনা উতু নসীবাম মিনাল কিতাবি يُؤْمِنُونَ بِالْجِبْتِ وَالطَّاغُوتِ وَيَقُولُونَ لِلَّذِينَ كَفَرُوا هَؤُلَاءِ أَهْدَى مِنَ الَّذِينَ آمَنُوا سَبِيلًا. কানজুল ইরফান থেকে অনুবাদ। আপনি কি তাদেরকে দেখেননি যারা কিতাবের একটি অংশ লাভ করেছে? তারা ঈমান আনছে মূর্তি এবং শয়তানের উপর, এবং কাফিরদের সম্পর্কে বলে যে এরা, অর্থাৎ মুশরিকরা, মুসলমানদের অপেক্ষা অধিকতর সঠিক পথের উপর রয়েছে।
উলাইকাল লাযিনা লাআনাহুমুল্লাহ ওয়া মান ইয়ালআনিল্লাহু ফালান তাজিদ লাহু নাসীরা।
এরা হচ্ছে ওই সব লোক যাদের উপর আল্লাহ লানত করেছেন, এবং যাকে আল্লাহ লানত করেন তবে কখনো তার কোনো সাহায্যকারী পাবে না। এটি সে আয়াত যেখানে ইরশাদ করা হয়েছে সে সমস্ত লোকেরা যারা কিতাবের কিছু অংশ লাভ করেছিল।
আলম তারা ইলাল লাযিনা উতু নসীবাম মিনাল কিতাব,
কিতাবের কিছু অংশ লাভ করেছিল। এখন এখানে ইহুদিদের কথা হচ্ছে, আর ইহুদিদের মধ্যে বিশেষ করে কাব বিন আশরাফ, কাব বিন আশরাফ যে নিজের সাথে অনেককে একত্রিত করেছিল, তাদের সংখ্যা 70 জন বর্ণনা করা হয়েছিল। আর সে তাদেরকে নিয়ে মক্কায় মুকাররমার মধ্যে গিয়েছিল, আর সে মক্কার মুশরিকদেরকে বলেছিল যে তোমরা আমাদের সাথে সহযোগিতা করো, এবং এই বিষয়ের উপরে প্রস্তুতি নিয়েছিল, এই বিষয়ে জোর দিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনায় মুনাওয়ারায় রয়েছেন তার সাথে তোমরা যুদ্ধ করো। তো এই ব্যাপারে কাফেররা বলেছিল যে তোমাদেরও কিতাব রয়েছে, যদি এমনটা না হয়ে যায় যে আমরা তার সাথে যুদ্ধ করি, লড়াই করি, আর তোমরা তার সাথেই একত্রিত হয়ে যাবে, আর পরবর্তীতে আমাদের বিপক্ষে তোমরা যুদ্ধের জন্য তৈরি হয়ে যাবে। তো তিনি বললেন না, সে একটি গ্যারেন্টি দিয়ে দিল যে এমন কিছুই হবে না। তো এখন সে লোকেরা কি বলল যে এমন দৃঢ়তা আমাদের মধ্যে নেই, তোমরা এটা বলো যে মুসলমান তারা কি সঠিক পথে আছে নাকি আমরা সঠিক পথে, আর এই জন্য আমাদের ভূতদেরকে তোমাদের সিজদা করতে হবে। এই জন্য কাব বিন আশরাফ আর তার সাথে যারা ছিল তাদের মন্দ কপাল যে এই সমস্ত ব্যক্তিবর্গ এই মূর্তিদেরকে সিজদা করেছিল। অতঃপর তাদেরকে দৃঢ়তার সাথে বলতে লাগলো, মুসলমানদের চাইতে অধিকতর তোমরা সঠিক পথে রয়েছ, অর্থাৎ তোমরা হিদায়তের পথে, মাদাল্লা সুম্মা মাদাল্লা। সে তাদেরকে বলল, এই বিষয়ে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন,
আলাম তারা ইলাল লাযিনা উতু নসীবাম মিনাল কিতাব ইউমিনুনা বিল জিবতি ওয়াত্তাগুত,
যে সে লোকেরা যাদেরকে কিতাবের অংশ দেওয়া হয়েছিল তারা মূর্তি এবং শয়তানের উপর ঈমান আনে। তারা মূর্তি এবং শয়তানের উপরে ঈমান আনে। এখানে যে তাগুত শব্দটি বলা হয়েছে, তাগুত এটি তাগ শব্দ থেকে, অর্থ বিদ্রোহী, এটার অর্থ বিদ্রোহী। এখন বিদ্রোহী মানুষও রয়েছে, শয়তানও রয়েছে। তো বিদ্রোহী শয়তান কিংবা বিদ্রোহী কোনো মানুষ, উভয়ের ব্যাপারে এটা বলা হয়েছে। আর তাগুত শব্দের অর্থ কোনোভাবেই এখানে যে আল্লাহর যারা নিকটবর্তী বান্দা রয়েছেন তাদের ব্যাপারে কোনোভাবেই বলা হয়নি। আউলিয়াগণের ব্যাপারে আয়াত নয়, কেননা কিছু লোক খেয়ানত করে এই ধরনের শব্দগুলি নিয়ে, এই শব্দগুলোকে আউলিয়া আল্লাহর ব্যাপারে তারা প্রয়োগ করে, আর এরা খুবই নিকৃষ্ট লোক। হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ব্যাপারে বলেছিলেন যে সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট তারাই, যে সমস্ত আয়াত মূর্তির ব্যাপারে নাজিল হয়েছে তারা সেগুলো মুমিনদের উপরে প্রয়োগ করা শুরু করে দেয়। তো তাওগুত দ্বারা উদ্দেশ্য আউলিয়া গ্রহণ করা কোনোভাবেই যথার্থ নয়। তো এই দুর্ভাগাদের আল্লাহর পক্ষ থেকে লানত নসিব হয়েছে। আর লানত অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত্রুতা পোষণ করে যারা সেই মূর্তিগুলোকে সিজদা করে নিয়েছিল, তো তারা লানতের হকদার, আল্লাহ তাদের উপরে লানত করেছেন। পরবর্তী 53 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন,
আম লাহুম নাসীবুম মিনাল মুলকি ফাইযা লা ইউতুনা আন-নাস নাকীরা,
তাদের জন্য কি রাজ্যের কোনো অংশ আছে? এমন হলে তারা মানুষকে এক কপর্দক পরিমাণও দেবে না। ইহুদিরা বলতে লাগল যে রাজ্য এবং নবুয়তের অধিক হকদার আমরা। তো নবী পাক আলাইহিসসালামের সম্পর্ক যেহেতু আরব শরীফের সাথে, তো বলল যে আমরা তাকে কেন অনুসরণ করব। এগুলো বেসিক ইহুদিদের কিছু মাসালা ছিল যে আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাম বনী ইসরায়েলের মধ্যে অধিক আম্বিয়া কিরাম এসেছিলেন। আর বনী ইসরায়েল বলা হয় যারা হজরত ইয়াকুব আলাইহিসসালামের আওলাদ, হজরত ইয়াকুব সন্তান ছিলেন ইসহাক আলাইহিসসালামের। তো এইভাবে তারা ইসহাক আলাইহিসসালামের সন্তানদের মধ্য থেকে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসমাইল থেকে, যে তিনি আওলাদ হচ্ছেন ইসমাইল জবিহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম, এই জন্য তারা হিংসায় পতিত হল যে এদিক থেকে নবী কেন আসলেন। আল্লাহ কুরআনের অনেক জায়গায় এইভাবেই বলেছেন যে তাদের হিংসা ছিল এটি।
আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহ,
আল্লাহ অধিক জানেন তিনি রাসূল কাকে বানাবেন, ওনার সে রিসালাত কাকে দান করবেন তিনি সেটা অধিক জানেন। তো এইখানে সেই লোকেরা যেটা বলেছিল যে এই রাজত্ব নবুয়ত এগুলোর অধিক হকদার আমরা, তো বলা হয়েছে তাদের সে দাবিকে মিথ্যা প্রতিপন্ন করল যে তারা কিভাবে হকদার। সাথে সাথে তাদের একটি কৃপণতার কথাও বলে দিলেন যে যদি তারা সেই রাজত্ব নবুয়ত কিছু পেয়ে যেত, তো তারা মানুষকে তিল পরিমাণও কিছু দিত না, যে তারা এমন কৃপণ পেলেও তারা কিছুই দিত না। কিন্তু আল্লাহ জানেন আল্লাহ ওনার রাসূল কাকে বানাবেন। পরে আল্লাহ বলে দিয়েছেন তারা এমনটা কেন করছে এবং কি ধরনের হিংসা তাদের মধ্যে কাজ করছে।
আম ইয়াহসুদুনা আন-নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা,
ইরশাদ করলেন বরং তারা মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করে সেটার উপর যা আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে দিয়েছেন। সুতরাং আমি তো ইব্রাহিমের বংশধরদেরকে কিতাব আর হিকমত দান করেছি এবং তাদেরকে বিশাল রাজ্য দান করেছি, অনেক বড় রাজ্য দান করেছি। এই আয়াতের মধ্যে ইহুদিদের মূল রোগ নির্ণয় করা হয়েছে যে ইহুদিদের আসল রোগ হচ্ছে হিংসা। আর সে হিংসার ভিত্তি কি, কেন হিংসা করে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে সম্মান দান করেছেন, শান শওকত দান করেছেন, হুজুর আলাইহিসসালামকে, ওনার গোলামদেরকে, সাহাবিদেরকে যে মর্যাদা দান করেছেন, যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মানুষের অন্তর যে তাদের দিকে ঝুঁকিয়ে দিয়েছেন, তাদের যে শ্রেষ্ঠত্ব প্রকাশ পাচ্ছে সে বিষয়ে তারা হিংসা করতে লাগল। আর তারা হিংসার মধ্যে নবী পাক আলাইহিসসালামের প্রতি আর মুসলমানদের প্রতি, সাহাবিগণের প্রতি তারা হিংসায় লিপ্ত হল। অতপর আল্লাহ পাক ইরশাদ করলেন যে এটা তো আল্লাহর অনুগ্রহ, আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরের মধ্যে যে কাউকে রাজ্য দান করেছেন, রাজত্ব দান করেছেন, হিকমত দান করেছেন, কিতাব দান করেছেন, এগুলো আল্লাহর অনুগ্রহ থেকে দান করেছেন। আর অনেক এমন রয়েছে যারা যারা একসাথে তিনটি বিষয় পেয়ে গেলেন, রাজত্ব পেয়েছেন, নবুয়ত পেয়েছেন, হিকমত পেয়েছেন। হজরতে ইউসুফ আলাইহিসসালামকে দেখুন, হজরতে দাউদ আলাইহিসসালাম, হজরতে সুলাইমান আলাইহিসসালাম, এগুলো আল্লাহর অনুগ্রহ। তো যখন আল্লাহর নবীদেরকে আল্লাহ এইভাবে সম্মানিত করেছেন, আমাদের প্রিয় নবী যিনি ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ওনাকে যখন আল্লাহ অনুগ্রহ করলেন, তো তাতে কেন কেউ এ বিষয়ে আপত্তি তুলবে? তো এটা তাদের অনুধাবনের বিষয় আর এটা তাদের নির্বুদ্ধিতার এটা পরিচিতি। আল্লাহ এটাকে হিংসা হিসেবে তুলে ধরেছেন যে তোমাদের মধ্যে হিংসা রয়েছে, তোমরা এইভাবে হিংসার মধ্যে চলতে থাকবে আর আল্লাহ আপন মাহবুবের শানকে বাড়াতে থাকবেন। অতঃপর ইরশাদ করলেন, ফামিন হুম মান আমানা বিহি ওয়া মিন হুম মান সাদ্দা আনহু ওয়া কাফা বিজাহান্নামা সাইরা, অতঃপর তাদের মধ্যে কেউ এর উপর ঈমান এনেছে এবং কেউ কেউ তা থেকে মুখ ফিরিয়েছে, আর আযাবের জন্য জাহান্নাম যথেষ্ট। ফামিন হুম মান আমানা বিহি, তাদের মধ্যে কেউ অর্থাৎ ইহুদিদের মধ্যে কেউ, যেমন হজরত আবদুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অন্যান্য অনেক ব্যক্তি যারা এইভাবে ঈমান এনেছেন, ওয়ামিন হুম মান সাদ্দা আনহ, তাদের মধ্যে কেউ মুখ ফিরিয়ে নিয়েছে, কাব বিন আশরাফ আর অন্যান্য এমন লোকেরা, তো যারা ইমান গ্রহণ করেনি, যারা রাসূলুল্লাহ আলাইহিস সালামের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং ইমান গ্রহণ করেনি,
ওয়াকাফা বিজাহান্নামা সাঈরা,
অতঃপর আল্লাহ বলেন যে জাহান্নাম তাদের শাস্তির জন্য যথেষ্ট। আর জাহান্নামের আযাব কেমন হবে, তার অবস্থা কেমন হবে, এই ব্যাপারে পরবর্তী আয়াতে সে প্রজ্বলিত আগুনের মধ্যে যে আযাব দেওয়া হবে, আর বেসিক যে আগুন যা কাফিরদের জন্যই তৈরি করে রাখা হয়েছে, আল্লাহ পাক ইরশাদ করেছেন,
ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা,
নিশ্চয় সেই সমস্ত লোক যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে, অনতিবিলম্বে আমি তাদেরকে আগুনে প্রবেশ করাব।
কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযূকুল আযাব,
যখন তাদের সেই চামড়াসমূহ দগ্ধ হয়ে যাবে, তখন আমি তাদের সেই চামড়াগুলো অন্য চামড়া দ্বারা বদলে দিব, অর্থাৎ তাদের চামড়া সেগুলো অন্য চামড়া দিয়ে বদলে দিব,
লিয়াযূকুল আযাব,
যাতে তারা শাস্তির স্বাদ গ্রহণ করে, তারা শাস্তির স্বাদ গ্রহণ করে।
ইন্নাল্লাহা কানা আজিজান হাকিমা,
নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়, হিকমতওয়ালা পরাক্রমশালী। এখন এই আয়াতে মুবারকার মধ্যে সেই আযাবের বিষয়গুলো বর্ণনা করা হয়েছে, যে যাদেরকে আযাব দেওয়া হবে,
কুল্লামা নাদিজাত জুলুদুহুম,
যখন তাদের চামড়া পুড়ে যাবে, এমন নয় যে দুনিয়ার মতো কেউ মারা গেল, জলে গেল, বাস শেষ, অর্থাৎ চামড়া পুড়ে গেছে, হাড্ডি জলে গেছে, আর কি রয়েছে তার সব কিছুই শেষ, এমনটা হবে না। বলেন যখন চামড়া পুড়ে যাবে, নতুন চামড়া চলে আসবে, অর্থাৎ যেহেতু ধারাবাহিক তাকে সে আযাবের মধ্যে রাখবে, তো ধারাবাহিক আযাব তার কখনোই বন্ধ হবে না। দুনিয়ার মধ্যেও কেউ আঘাতপ্রাপ্ত হলে কিছুদিন পরে এই চামড়া পুনরায় ঠিক হয়ে যায়, সেবা শুশ্রূষা যখন করা হয় পুনরায় চামড়া উঠে যায়। তো এটা এক ধরনের উদাহরণ বোঝানোর জন্য বলা হচ্ছে, যেহেতু দুনিয়ার মধ্যেও আল্লাহ এই ধরনের বিষয়গুলোকে প্রকাশ করেন, যে সে ব্যক্তি ঠিক হয়ে যায়, চামড়া চলে আসে, কিন্তু জাহান্নামীদের জন্য এটা বলা হচ্ছে, আল্লাহ নিজেই বলছেন আমি সেই চামড়াকে পরিবর্তন করে দিব, আবার অন্য কোনো চামড়ায়, অর্থাৎ নতুন চামড়া চলে আসবে, এমনটা হবে না যে একেবারে জলে পুরে ছাই হয়ে গেছে, একেবারে শেষ, এমনটা নয়, এখন কষ্টই নেই, না, এটা ধারাবাহিক সব সময়ের আযাব চলমান। কাফির মুশরিক সব সময় সেই জাহান্নামের মধ্যেই থাকবে। মুসলমানদের মধ্যে যারা নিজেদের গুনাহের জন্য জাহান্নামে যাবে, যারা গুনাহের কারণে জাহান্নামে যাবে, তো তারাও পরিশেষে তাদের গুনাহের শাস্তি পাওয়ার পরে তাদেরকে সেখান থেকে বের করা হবে, তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, যাদের সমাপ্তি মানের উপর হয়েছে। কিন্তু কাফের এবং মুশরিকরা,
ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার, উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালায়িকাতি ওয়ান নাসি আজমাইন খালিদিনা ফিহা,
তারা সবসময় সেখানে থাকবে, অর্থাৎ যারা কুফরি করেছে আর এই অবস্থায় মারা গেছে যে কাফের ছিল, তাদের উপর আল্লাহ লানত এবং সবসময় সেখানে থাকবে,
লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লাহুম ইউনযারুন,
তাদের আযাব না লঘু করা হবে, না তাদেরকে কোনো সুযোগ সেখানে দেওয়া হবে, আর তারা সবসময় সেখানে জাহান্নামের আযাবে থাকবে। আল্লাহ ক্ষমা করুন, এতে অনুমান করুন যে ঈমান কত বড় দৌলত, আর ঈমানদারদেরকে, আর বিশেষ করে ঈমান থাকলে এবং ভালো আমল যারা করেছে, আল্লাহ পাক তাদের পুরস্কার ঘোষণা করেছেন,
ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা লাহুম ফিহা আযওয়াজুম মুতাহহারা ওয়া নুদখিলুহুম যিল্লান যালিলা।
তরজমা, আর যেসব লোক ঈমান এনেছেন ও সৎ কাজ করেছেন, অনতিবিলম্বে আমি তাদেরকে বাগানসমূহে নিয়ে যাব, যেগুলোর পাদদেশে নহরসমূহ প্রবাহিত, তারা সেখানে সবসময় থাকবে, তাদের জন্য সেখানে পবিত্র স্ত্রীরা রয়েছেন, আর আমি তাদেরকে সেখানেই প্রবেশ করাব যেখানে ছায়া আর ছায়া, সুবহানাল্লাহ, জান্নাতের মহান নিয়ামতসমূহ। আলোচনা করা হচ্ছে সুবহানাল্লাহ প্রায় সেই সমস্ত জায়গায় যেখানে কাফিরদের জন্য আযাব এবং জাহান্নাম এগুলো আলোচিত হয়েছে, তো সেগুলোর পরে আল্লাহ পাক ঈমানদারদের জন্য যে অনুগ্রহ আর আখিরাতে কী থাকবে, জান্নাতে যে নিয়ামতসমূহ, আল্লাহ সেখানে সে বিষয়গুলো বর্ণনা করেছেন। কাফিরদের আলোচনা তো পরবর্তীতে ঈমানদারদের আলোচনাও সেখানে এসেছে, আর আল্লাহর তাদের উপরে অনুগ্রহ, তাদের আমলের পরিণাম কী, তাদের কী পুরস্কার রয়েছে, সেগুলো আল্লাহ বর্ণনা করেন যে তাদেরকে বাগানসমূহে প্রবেশ করানো হবে। তাদের জন্য সেখানে পূত পবিত্র ইস্ত্রি রয়েছে, সহধর্মিনী রয়েছে, সেখানে রোদ থাকবে না, বরং সুবহানাল্লাহ রাব্বে করিমের নূরের তাজাল্লি সেখানে থাকবে, আর গাছ থাকবে এবং এমন রহমত থাকবে, সেখানে প্রশান্তি আর নীর এমন থাকবে যে মানুষের চিন্তার বাহিরে সেগুলো থাকবে। অর্থাৎ আল্লাহ কত সংখ্যক নিয়ামত জান্নাতে রেখেছেন, আর জান্নাতিদের জন্য অনেক বড় পুরস্কার হচ্ছে এটি যে আল্লাহ পাকের দিদারও জান্নাতবাসীরা জান্নাতে লাভ করবেন। সুবহানাল্লাহ, জান্নাতিদের আল্লাহর দিদার নসিব হবে, তাদের চেহারা আলোকিত হয়ে যাবে। তাদের জন্য যখন দিদার হবে তখন বিভিন্ন ধরনের সুন্দর মিম্বর সাজানো হবে, তাদেরকে বসানো হবে, আর আল্লাহর দিদার করার পরে তাদের চেহারা আরও বেশি আলোকিত হয়ে যাবে, আরও নূরান্বিত হয়ে যাবে। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ سُبْحَانَ اللَّهِ আল্লাহ পাক আপন রহমতে জান্নাতুল ফিরদৌসে আমাদেরকে প্রবেশ নসিব করুন, আমিন। কেননা নবী পাক আলাইহিস সালাম বলেছেন, যখনই আল্লাহর কাছে চাইবে তখন জান্নাতুল ফিরদৌস চাইবে। জান্নাতের শ্রেষ্ঠ অবস্থান জান্নাতুল ফিরদৌস। রব তাআলা আপন রহমতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আমাদের জায়গা দান করুন। অগ্রসর হচ্ছি আয়াত নাম্বার 58। আল্লাহ পাক ইরশাদ করছেন,
إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَى أَهْلِهَا وَإِذَا حَكَمْتُم بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُم بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا
নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন যেন আমানতসমূহ যাদের তাদের অর্পণ করো, এবং এরই যে যখন তোমরা মানুষের মধ্যে ফয়সালা করো তখন ন্যায়পরায়ণতার সাথে করো। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে কতই উৎকৃষ্ট উপদেশ দেন, নিশ্চয় আল্লাহ সব শুনেন, দেখেন। এই আয়াতে মুবারকার মধ্যে দুটি হুকুম দেওয়া হয়েছে। একটি হচ্ছে যাদের আমানত রয়েছে আমানত তাদেরকে সুপার্দ করে দাও, আর দ্বিতীয়ত যে যখন ফয়সালা করবে তখন ন্যায়পরায়ণতার দামান যেন তোমাদের হাত থেকে না ছুটে। এটা কুরআনের হুকুম সুবহানাল্লাহ। আর এই উভয় এমন আহকাম যা ইসলামী শিক্ষাসমূহের এমন গুরুত্বপূর্ণ অংশ, আর একটি সীমারেখা বর্ণনা করে দেওয়া হয়েছে। যদি এগুলো প্রতিষ্ঠিত থাকে তখন সমাজের মধ্যে নিরাপত্তা থাকবে, শান্তি থাকবে, হকসমূহ আদায় করা হবে, অত্যাচার দূর হয়ে যাবে, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত হবে। যদি এই উভয় আহকাম খেয়াল রাখা হয়, এই আমানতসমূহ যে আদায় করতে হবে বেসিক, তো সাধারণভাবে মস্তিষ্ক এইভাবে কাজ করে, কেউ তোমাকে কিছু রাখতে দিলে সেগুলো আমানত, ঠিক আছে, এটা তো এক ধরনের বেসিক হুকুম। যে সম্পদসমূহ, সম্পদ যেগুলো তোমার কাছে রয়েছে সেগুলো তুমি রক্ষা করো, আমানত খেয়ানত করবে না, আমানতকে আদায় করো। কিন্তু এমন অনেক জিনিস রয়েছে যেগুলো আমানতের আওতাধীন চলে আসে, এমন অনেক বিষয় যেগুলো আমানতের আওতাধীন। এমন অনেক হাদিসে পাক রয়েছে, রেওয়ায়েত রয়েছে, এমন একটি হাদিসে পাক যে যিনি মুসলমানদের বিচারক হবেন, অতঃপর তারা তাদের উপরে এমন কাউকে বিচারক নির্ধারণ করেছেন যার ব্যাপারে তারা নিজেরাই জানেন যে তার চেয়ে ভালো এবং তার চেয়ে অধিক কিতাব ও সুন্নতের আলিম মুসলমানদের মধ্যে মজুদ রয়েছে। তো সে আল্লাহ তাআলা এবং তার রাসূল সমস্ত মুসলমানদের প্রতি খেয়ানত করেছে, অর্থাৎ এখানেও সে আমানতকে যথার্থভাবে আদায় করেনি। তার জিম্মা যে আমানত সোপার্দ করা হয়েছে যে কাকে নির্বাচন করতে হবে এবং বিচারক বানাতে হবে, আর সে এখানে খেয়ানত করেছে, ইচ্ছিকৃত খেয়ানত করেছে। আর দ্বিতীয় ইরশাদ করা হয়েছে, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন মানুষের মধ্যে মীমাংসা করো তো ন্যায়পরায়ণতার সাথে, একেবারে পরিপূর্ণ ন্যায়পরায়ণতার সাথে, তার সমস্ত শৃঙ্খলা ন্যায়পরায়ণতার উপরে হওয়া উচিত। আর ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা এটি মূলত মূল বিষয়বস্তু। এই জন্য আমাদের দিন কাজিউল কোজাতের ব্যাপারে, অর্থাৎ যারা জজ হবেন তাদের ব্যাপারে, এইভাবে যারা মানুষের মধ্যে বিচার করেন তাদের অনেক সুন্দর আহকাম বর্ণনা করেছেন। উলামায়ে ইসলামগণ কিতাবের মধ্যে তার ডিটেল ব্যাখ্যা করেছেন। যখন দুই দলের মধ্যে বিচার করতে হবে তো একে অন্যের উপরে প্রাধান্য দেওয়া যাবে না, উভয়ের মধ্যে সমতা দেখা হওয়ার সময়ও তাদের সাথে এইভাবে কথা বলা যাবে না যে একজনের সাথে কঠিন আর অন্যজনের সাথে নরম, যাতে খারাপ চিন্তা তাদের মস্তিষ্কে আসে। বসা এবং দাঁড়ানোর জায়গাও যথার্থ আর সম হতে হবে। যেভাবে এক দলের কথা শুনেছেন অন্য দলের কথাও সেভাবে শুনবে, আর যেটা হক তার ফয়সালা দিতে হবে। হাদিসে পাকে ইরশাদ করা হয়েছে, যারা ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করেন আল্লাহর নৈকট্যে তাদেরকে নূরের মিম্বর প্রদান করা হবে। ন্যায়পরায়ণতা যাদের মধ্যে পাওয়া যায়, সুবহানাল্লাহ, যেখানে সুযোগ পাবেন মনে রাখবেন, আমানত সুপার্দ করতে হলে ন্যায়ের সাথে। চাই আপনি কোনো বিচারের ক্ষেত্রে কোনো অবস্থানে না থাকলে, আপনি ঘরে আছেন, অফিসে আছেন, যেখানে আপনি কোনো ফয়সালা করছেন, তো দিনই বিবেচনা আপনাকে রাখতে হবে যে আমি এই ফয়সালা করার জন্য উপযুক্ত কিনা, আর না হলে উলামায়ে কেরামদের কাছে পাঠিয়ে দিন। নিজে সিদ্ধান্ত দেওয়া এবং শরীয়তের বাইরে এমনিতেই তো জায়েজ নেই, যার কাছে জ্ঞান নেই তিনি কীভাবে সমাধান দিবেন? তো ন্যায়পরায়ণতা তখনই প্রতিষ্ঠিত হবে যখন তার কাছে জ্ঞানও থাকবে এবং জ্ঞানের সাথে সেই ফয়সালাও তিনি দিতে পারবেন। তো সবসময় এই ন্যায়পরায়ণতার দামন আমাদেরকে ধরে রাখা উচিত। নবী পাক আলাইহিসসালামের অনেক উদাহরণ রয়েছে তিনি কীভাবে ন্যায়পরায়ণতা তিনি কীভাবে প্রতিষ্ঠা করেছেন, সুবহানাল্লাহ। আর ইসলামে এত বেশি উদাহরণ রয়েছে এ বিষয়ে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই, তিনিও মানুষের মধ্যখানে অনেক বড় বড় ফয়সালা দান করতেন। একটি ঘটনা এমন হয়েছিল যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময়কাল তিনি যখন খলিফা ছিলেন, ওনার একটি বর্ম হারিয়ে গিয়েছিল, যুদ্ধে ওনার একটি বর্ম হারিয়ে গিয়েছিল। তো যখন তিনি কুফায় ফিরে আসলেন তখন তিনি দেখতে পেলেন যে ওনার বর্মটি একটি ইহুদির হাতে। তিনি বললেন যে এটা আমার। তো সে বলতে লাগল যে এটা আপনার কীভাবে হতে পারে এই বর্মটি। যখন সে তর্ক করল আর সে মানার জন্য প্রস্তুত ছিল না, তো তিনি বললেন যে চলো এই সময়ের যিনি কাজী ওনার কাছ থেকে ফয়সালা করে আসি। তিনি মুসলমানদের আমির, তিনি খলিফা, ওইদিকে কাজীউল কুজাত অর্থাৎ কুফার যিনি কাজী ছিলেন সেই কাজী সুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সেই ইহুদি সেখানে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাবি করলেন যে এই বর্মটি আমার, তো সেই ইহুদি বলল এটা আমার বর্ম, আমার জিম্মা যেহেতু আছে এটি আমার, আমার কাছে দলিল এটি। তো কাজী ওনার কাছ থেকে জিজ্ঞেস করলেন হযরতে মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আপনার কাছে কি প্রমাণ আছে যে এটা আপনার? তিনি বললেন যে আমার গোলাম কাম্বার আর আমার ছেলে হাসান তারা আমার সাক্ষী। কাজী পুনরায় উত্তর দিলেন যে হাসান তিনি আপনার পুত্র আর বাবার জন্য সন্তানের যে কোনো ধরনের সাক্ষী, অর্থাৎ যখন পিতার পক্ষে দেয় এটা তো মানা যাবে না, এটা জায়েজ নেই, ইসলাম এটা সমর্থন করে না। বাস এতটুকুই বলেছিলেন। তখন সেই ইহুদি বলতে লাগল যে ইসলাম এত সুন্দর ধর্ম যে তিনি মুসলমানদের খলিফা আর কাজী উনাকে এটা বলছেন, তো তিনি সেখানে কলিমা পড়ে সেখানে মুসলমান হয়ে গেলেন আর সেই বর্ম হযরত আলীকে দিয়ে দিলেন যেটা আপনার, এটা আমার নয়, এটা হযরত আলীর। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খুশি হলেন এই জন্য যে তিনি মুসলমান হলেন, তো তিনি সেই ঘোড়া এবং সে বর্ম তাকে উপহার দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। দর্শক, যখন ন্যায় প্রতিষ্ঠা লাভ করে তার উদাহরণ আমাদের আসলাফগণ, অসংখ্য এমন উদাহরণ আমরা সেখান থেকে পাই, সুবহানাল্লাহ, যে যখনই তিনি কোনো অবস্থায় অধিষ্ঠিত হলেন তিনি ন্যায়পরায়ণতার সাথে কাজ নিয়েছেন, সুবহানাল্লাহ। তো যখন বান্দা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে তো সব দিকে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত হবে। আল্লাহ পাক অনুসরণের ব্যাপারে পরবর্তী আয়াতে ইরশাদ করেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا
হে ইমানদারগণ, নির্দেশ মান্য করো আল্লাহর এবং নির্দেশ মান্য করো রাসূলের এবং তাদেরই যারা তোমাদের মধ্যে ক্ষমতায় অধিষ্ঠিত। অতঃপর যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটে, তো যদি আল্লাহ এবং কিয়ামতের দিনের উপরে ঈমান রাখো তবে সেই বিষয়টি আল্লাহ এবং রাসূলের বারেগাহে রুজু করো, এটা উত্তম এবং এটার পরিণাম সবচেয়ে উৎকৃষ্ট। এটা উত্তম আর পরিণাম সবচাইতে উৎকৃষ্ট। আল্লাহর অনুসরণ করো, তার রাসূলের, আর তোমাদের মধ্যে যারা ক্ষমতায় অধিষ্ঠিত, যারা এই অবস্থানে পৌঁছেছে, অথবা যখন কোনো বিষয়ে দ্বিমত ঘটে, তো যদি আল্লাহ এবং কিয়ামতের দিবসের উপরে তোমাদের ঈমান থাকে সেই বিষয়টি আল্লাহ এবং রাসূলের দিকে রুজু করে দাও, অর্থাৎ সেখান থেকে কি পথ নির্দেশিকা আসে, কুরআন কি বলছে, রবের ফরমান কি বলছে, মুস্তাফা করিম আলাইহিসসালামের হাদিসে পাক কি বলছেন, আল্লাহ এবং রাসূলের আহকামের দিকে অর্থাৎ ওনার বারেগাহে পেশ করো, যালিকা খায়রুন ওয়া আহসানু তাওইলা, এটা অধিক উত্তম আর এটার পরিণাম উৎকৃষ্টতর। এটার ফলাফল অনেক সুন্দর হবে। সুবহানাল্লাহ। তো আয়াতে মুবারকার মধ্যে আল্লাহর আনুগত্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল,
আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ করো, আর রাসূলের অনুসরণ প্রকৃতপক্ষে আল্লাহর অনুসরণ। নবী পাক আলাইহিস সালামের হাদিস বলেন, যে আমার অনুসরণ করে সে আল্লাহ আজ্জা ওয়া জালের অনুসরণ করেছে, যে আমার নাফরমানি করেছে সে আল্লাহর নাফরমানি করেছে। অতঃপর রাসূলের অনুসরণের পরে যে হুকুম দেওয়া হয়েছে তা বিচারক নেতাদের ব্যাপারে। রাসূলে মুকাররম আলাইহিসসালামের হাদিস, যে তোমাদের মধ্যে যাকে নির্বাচন করা হয় তো তার অনুসরণ করো, তার অনুসরণ করা এমন যেন সে আমার অনুসরণ করল। তো যা তোমাকে রাসূলুল্লাহ আলাইহিসসালাম দান করেছেন, যা বলেছেন সেগুলো মেনে নাও, যা নিষেধ করেছেন সেটা ছেড়ে দাও। যেমন কুরআনে আল্লাহ পাক ইরশাদ করেছেন,
ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু,
যা রাসূল তোমাদের দিয়েছেন তা গ্রহণ করো এবং যেখান থেকে নিষেধ করেছেন সেগুলো তোমরা ছেড়ে দাও।
ওয়াত্তাকুল্লাহ,
আল্লাহকে ভয় করো,
ইন্নাল্লাহা শাদীদুল ইকাব,
আল্লাহকে ভয় করো, নিঃসন্দেহে আল্লাহর আযাব অধিক কঠোরতর, আল্লাহর আযাব আল্লাহর পাকড়াও গ্রেফতার অধিক কঠোর। আহকামসমূহ এখানে তিন দিক থেকে বর্ণনা করে দিয়েছেন, প্রথম কুরআন, অতঃপর হাদিস, অতঃপর সেগুলো যা কুরআন এবং হাদিসের মধ্যে নেই, সেই বিষয়টি এমন যা একটি কিয়াসের দিকে ধাবিত হয়। যেটা কিয়াসের দিকে ধাবিত হয় তো সেই বর্ণনাও এখানে। হ্যাঁ, যদি মতপার্থক্যের কোনো বিষয় থাকে সেগুলো আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও, সেখানে তোমরা পৌঁছো, সেগুলো আল্লাহ এবং রাসূলের বারেগাহে ফিরিয়ে দাও, অর্থাৎ সেখানে পেশ করো। আর এই যে উলিল আমর যেটা বলা হয়েছে, এখানে মুসলমান হাকিমদের কথা বলা হয়েছে, মুসলমান দিনদার হাকিম, যারা দিনের পরিপন্থী কোনো ফয়সালা করেন, যারা দিনের পরিপন্থী কোনো কথা বলে। কেননা দিনের পরিপন্থী কোনো কথা হলে তো সেখানে কোনো ধরনের নেতা, কোনো ধরনের বিচারকের কথা মানতে পারবেন না। যে যেখানে আল্লাহ এবং রাসূলের নাফরমানিমূলক বিষয় থাকবে তো সৃষ্টির কারো অনুসরণ অনুকরণ সেখানে করা যাবে না। আর বলা হয়েছে যে উলিল আমর, এতে ইমাম নেতা হাকিম উলামা আর কাজী সবাইকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। যতক্ষণ শরীয়ত মোতাবেক চলবে তখনই কেবলমাত্র তাদের অনুসরণ অনুকরণ এখানে করা যাবে। পরবর্তী আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন,
আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা আত-তাগুত ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহ ويريد الشيطان ان يضلهم ضلالا بعيدا।
كنز الارফান থেকে অনুবাদ, আপনি কি তাদেরকে দেখেননি যাদের দাবি হচ্ছে যে তারা ঈমান এনেছে সেটার উপর যা আপনার প্রতি নাজিল করা হয়েছে, এবং সেটার উপর যা আপনার পূর্বে নাজিল করা হয়েছে তারা চায় যে শয়তানকে তাদের শালিশ বানাতে, শয়তানকে তাদের শালিশ বানাতে। এবং তাদের প্রতি তো নির্দেশ এটাই ছিল যে যেন তাকে মোটেই মান্য না করে, আর শয়তান এটাই চায় তাদেরকে দূরে পথভ্রষ্ট করতে। এই আয়াতে মোবারকা যার মধ্যে মুনাফিকদের আলোচনা রয়েছে আর ইয়াহুদীদেরও, বিষয়টি এমন হল যে একজন মুনাফিক ব্যক্তি যে কালিমা পড়ে প্রকাশ্যে ইমানদার, অর্থাৎ মুখে ইমান প্রকাশ করে আর সে বলে যে আমি মুসলমান, আমি উম্মত সব কিছু, কিন্তু সে অন্তর থেকে নয়, তো সে মুনাফিক। এখন তার সাথে কোনো ইয়াহুদীর সাথে ঝগড়া হয়ে গেল, তো ইহুদি বলল যে আসো সমাধান করে নি, তোমাদের নবীর কাছে যাই সমাধান করি। তখন মুনাফিক তো ভয় পেয়ে গেল যে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কোনো ধরনের কোনো সুযোগ দিবেন না, যেমন সমাধান আসবে তেমনই বলবেন। সে বলল যে চলো আমরা কাব বিন আশরাফের কাছে যাই। কাব বিন আশরাফের কাছে যাই, ইহুদিদের বড় নেতা ছিল, আর সেই ইহুদি নিজে জানত যে আমি যদি কাব বিন আশরাফের কাছে যাই সে তো ঘুষখোর আর এমন খারাপ ব্যক্তি, আর সে ঘুষ নিয়ে টাকা নিয়ে আমার বিরুদ্ধে কথা বলবে, অর্থাৎ ইহুদি ছিল আর ইহুদির ব্যাপারে এমনটা বলছে। আর সে মুনাফিককে বলছে যে তোমাদের নবীর কাছে যাই, সেখান থেকে আমরা ফয়সালা করব। তো এই মুনাফিক যাওয়ার জন্য প্রস্তুত ছিল না। ঘটনা এমন হল যখন সে কাব বিন আশরাফের কাছে যেতে অস্বীকৃতি জানাল, তো তখন সেখানে একত্রিত হয়ে নবী পাক আলাইহিসসালামের কাছে গেল। তো হুজুর আলাইহিসসালাম তাদের উভয়ের কথা শুনলেন, তো তিনি ইয়াহুদির পক্ষে ফয়সালা দিলেন যে সে ঠিক আছে। আর সে মুনাফিক যে কালিমা পড়েছিল তো সে বলেছিল আমি এই ফয়সালাকে কেন মানব, কারণ সে এমনিতে যখন অন্তর থেকে ইমানই আনেনি সেই মানেই না, তো সমাধান কোথেকে মানবে। আসো হযরত উমরের কাছে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই ফয়সালা নিয়ে গেল, তো ইহুদি বলতে লাগলো, আপনি ফয়সালা পরে করুন, একটি কথা আমার শুনে নিন, আর সেটা হচ্ছে যে আপনার নবী আমার পক্ষে রায় দিয়েছেন, কিন্তু এটা সে মেনে নিচ্ছে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন, তিনি তালোয়ার নিয়ে তাকে হত্যা করলেন, তাকে শেষ করে দিলেন, আর বললেন যে রাসূলুল্লাহ আলাইহিস সালামের ফয়সালা মানে না, উমরের ফয়সালা তার জন্য এমনই। আর যখন সে মুনাফিকের ওয়ারিসরা জানতে পারল উমর এমন করলেন, তারা হুজুর আলাইহিস সালামের কাছে চলে গেলেন। তো আল্লাহ পাক এই অনুসারে অর্থাৎ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই আয়াত নাজিল করলেন, আর তাদের সেই চাহিদাকে, সেই ওয়ারিসদের সেই চাহিদাকে রদ করে দিলেন। এখন এই সমস্ত বিষয় মাথায় রেখে
আলাম তারা ইলাল্লাযীনা ইয়াযউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক,
যে তারা যেটা ধারণা করে যে তারা ইমানদার, তারা ইমান রাখে সেটার উপরে যা কিছু আপনার উপরে নাজিল হয়েছে,
ওয়ামা উনজিলা মিন কাবলিক,
আর যা আপনার আগে নাজিল হয়েছে,
ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা আত-তাগুত,
আর সমাধান কার কাছ থেকে, শয়তানের কাছ থেকে উদ্দেশ্য, কাব বিন আশরাফ, বিদ্রোহী ছিল তার কাছ থেকে ফয়সালা করতে চাই,
ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহ,
মূলত হুকুম তো এটাই ছিল, তাকে অস্বীকার করো, তার হুকুম মানা যাবে না। তো শয়তান তাদেরকে গুমরাহির মধ্যে এমনটা পথভ্রষ্ট করেছে, মুনাফিক এমনই হয়ে থাকে, অন্তর থেকে তো তারা মেনে নেয় না, মুখ থেকে সবকিছু।
ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ,
যে যখন মুনাফিক আপনার কাছে আসে, তারা এসে সাক্ষী দেয় যে আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর রাসূল, আর আল্লাহ জানেন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে আপনি আল্লাহর রাসূল, এবং বলে দিলেন
ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন,
মুনাফিক মিথ্যাবাদী, যে মুনাফিক মিথ্যাবাদী, আল্লাহ জানেন যে আপনি আল্লাহর রাসূল। এখন এইখানে বিষয়টা কেমন, যে তারা মুখে তো বলছে, অন্তর থেকে মানছে না, অন্তর থেকে স্বীকৃতি নেই। তো ইমান মুখের স্বীকৃতির সাথে অন্তরের স্বীকৃতি, এটা জরুরি। তো এমন অনেক মুনাফিকরা ছিল রাসূলুল্লাহ আলাইহিস সালামের যুগে, অথবা রাসূলুল্লাহ আলাইহিস সালাম একজনের নাম সহকারে বলেছিলেন, তাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছিলেন। এটা থেকে প্রমাণ মিলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান অকাট্য জ্ঞান, আর তিনি একজনের নাম নিয়ে তাদেরকে বলেছিলেন এটা মুনাফিক, এটা মুনাফিক, এটাও মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন নিফাকি থেকে আমাদেরকে রক্ষা করুন, আকিদার ব্যাপারে নিফাকি কিংবা আমলের ক্ষেত্রে নিফাকি, রব তাআলা এই উভয় বিষয় থেকে আমাদেরকে রক্ষা করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণমূলক জীবন আমাদের সকলকে নসিব করুন। দর্শক, সূরা নিসার 60 নম্বর আয়াত পর্যন্ত আজকে আমাদের এই আলোচনা চলমান ছিল, পরবর্তী সপ্তাহে ইনশাআল্লাহ 61 নম্বর আয়াতে মুবারকা থেকে আলোচনার সূত্রপাত করব। আল্লাহ পাক আমাকে আপনাকে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের আহকাম সমূহের উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
কুরআন।